আসসালামু আলাইকুম, দ্য মুসলিম ক্লাস পডকাস্টের থার্ড এপিসোডে আজকে আমি হোস্ট তানভীর এবং আমার সাথে আছে কো-হোস্ট আশিক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এপিসোডের টপিক হচ্ছে মিউজিক, আর আমাদের আজকের গেস্ট হচ্ছে আসিফ আদনান। আসিফ আদনান, কি অবস্থা?
আলহামদুলিল্লাহ, ভালো। তোমার কি অবস্থা?
এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর আমাদের সাথে আজকে মাহবুব ভাইও আছেন। আজকের এপিসোডের কথা শুরু করার আগে, আলোচনা শুরু করার আগে একটা ক্ল্যারিফিকেশন দিয়ে রাখা ভালো। সেটা হচ্ছে, আমাদের পডকাস্টে যেহেতু আমরা আসলে কথা বলি অডিওতে, তো এটা ঠিক ফেসবুক পোস্টের মতো না যে আসলে খুব চিন্তা ভাবনা করে লিখে গুছিয়ে একটা পোস্ট দিচ্ছি। সো অনেক সময় কথাবার্তার ক্ষেত্রে যেটা হতে পারে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, গেস্ট এবং হোস্ট সবার ক্ষেত্রেই, যে একটা কথা হয়তো বলতে গিয়ে প্রেজেন্টেশনটা ভালো হলো না, তো মিসলিডিং একটা মিনিং আসতেও পারে বা একটা সম্ভাবনা থাকে। তো আমরা আমাদের গেস্টদেরকে, সরি, আমাদের যারা লিসেনার যারা শুনছেন, ভাই এবং বোন, তাদেরকে, তাদের কাছে এক্সপেক্ট করব যে আমাদেরকে যেন ম্যাক্সিমাম পরিমাণ বেনিফিট অফ ডাউট দেওয়া হয় কথাবার্তার ক্ষেত্রে, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে। সো গুড, ভালো মিনিংটা যেন নেওয়া হয়, কারণ যেহেতু আমরা কেউ প্রফেশনাল বা পাবলিক স্পিকার না, সো কথাবার্তায় যদি কোনো ভুল থাকে, এটা ইনশাল্লাহ আমরা আগে থেকেই মাফ চেয়ে নিচ্ছি। তো শুরু করা যাক আজকের মিউজিক নিয়ে আলোচনা। মিউজিক নিয়ে আজকে আমাদের গেস্ট আসিফ আদনানকে ডাকার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আসিফ আদনানের একটা সময় লাইফে মিউজিক নিয়ে ইনভলভমেন্ট ছিল। যদি আমরা আসিফ আদনানকে মিউজিকের জন্য লেখালেখির কারণে আসলে চিনি না, মোর আসিফ আদনানকে মনে হয় আমরা চিনি আইডিওলজিক্যাল ইস্যুগুলোতে লেখালেখি করার জন্য, লাইক ডেমোক্রেসি, সেকুলারিজম। আর আসিফ আদনানের ফেভারিট টপিক মনে হয় মডার্ন ইসলাম, রাইট?
হ্যাঁ, অনেক কিছুই আছে, এটা বেশ পছন্দের আর কি।
আচ্ছা, তো আমরা মেইনলি ওকে ওই টপিকে চিনি, ইনশাল্লাহ ওই সব টপিক কথা বলার জন্য আরেকদিন কথা বলা যাবে। বাট আজকে একটা স্পেশাল টপিক বা একটা ডিফারেন্ট জিনিস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে মিউজিক। তো আশিক, কি বলো, মিউজিক নিয়ে কি কথা বলার আছে?
এই প্রথম পর্বে সালমান সাইদ ভাইয়ের কবিতা শোনার কথা ছিল আবৃত্তি, তো এখানে কি আসিফ আদনান ভাইয়ের গান টান শোনা হবে কিনা এটা একটু আগে থেকে ক্লিয়ার করে রাখা দরকার।
না, শোনা হবে না।
আচ্ছা, আমরা আমরা যে দেখি কোন একটা হালাল কোন একটা নাশিদ যদি পাই কোনো একদিন, যদি সুযোগ হয় তাহলে আমরা আসিফ আদনানকে ট্রাই করবো ইনশাল্লাহ। যাই হোক, আচ্ছা, তো আমাদের এই ফার্স্ট যেই মানে মিউজিকের ব্যাপারে যেই টপিক যখন কথাটা উঠে আসে আমাদের লাইফে, এই আমাদের ডিসকাশনে যখন আসে, তখন ফার্স্ট কথা আসে মিউজিক তো আমরা হুজুর যারা আমরা বলি হারাম। এখন দেখো একটা বিষয়, সেটা হলো আসলে মিউজিকের ব্যাপারে তো আমাদের অনেক গুণীজন বলে মিউজিক তো ভালো, ভালো বলতে আমাদের যে সুকুমার বৃত্তি চর্চা করতে হবে, আমাদের চিত্তকে পরিশীলিত করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, এগুলো গান ছাড়া কিভাবে সম্ভব? তো আসলে এই কথাগুলো আসলে আমরা কিভাবে দেখতে পারি, তোমার কাছে কি মনে হয়?
এই কথাগুলো আসলে খুব ফেক, মানে এখানে কোনো স্ট্রাকচার নেই, কোনো ডেফিনেশন নেই। ফর এক্সাম্পল, সুকুমার ভিত্তিক চর্চা বলতে আসলে কি বোঝানো হয় এটা ওনারা কখনো ক্লিয়ার করেন না। শুদ্ধ পরিচালিত হওয়া বলতে আসলে কি বোঝানো হচ্ছে এটা খুব একটা ক্লিয়ার না। এবং আই গেস ওনারা বেসিক্যালি যেটা ওনাদের মানে যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে এটা হলো শিল্প চর্চার মাধ্যমে মানুষের মানে এটা সম্ভব কোনো একটা পজিটিভ দিক বা মানুষের উন্নত দিকগুলোর প্রকাশ হয়তো এটার মাধ্যমে ঘটে। বাট ইভেন মানে ওয়েস্টার্নদের মধ্যেও অ্যাকচুয়ালি আর্টের উদ্দেশ্য কি এটা নিয়ে অনেক মানে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আছে। আর এমনি আমরা যদি বাস্তবতা দেখি, এম্পিরিক্যাল এভিডেন্স দেখি, যত মিউজিশিয়ানস আমরা দেখি বা ইভেন মিউজিক কনসার্টগুলা বা এরকম মিউজিক ভিডিওস এখন আমরা যদি দেখি, এগুলোকে দেখে কারো আসলে মনে হয় যে এটা খুব মানে শুদ্ধ এবং পরিশীলিত কোনো কিছু এখানে হচ্ছে? সো এটা আরো ইট নিডস মোর ডেফিনেশন যে এটা আসলে কি বলা হচ্ছে এখানে। এরকম ভেগ কথা ওভারঅল এটার উপর থেকে মানে তেমন কিছু নেওয়া সম্ভব না আর কি।
তুমি যেটা বললা যে লিরিক, বা সরি লিরিক বলতে মনে করো, এভাবে তো অনেকে চিন্তা করে যে ঠিক আছে আমরা মিউজিক তো আমরা খারাপ বলতেছো, হারাম বলতেছো, কেন আমরা ভালো লিরিক নিয়ে কথা বলি, ভালো লিরিক নিয়ে গান গান বাজনা করি, তাহলে এত সমস্যার কোথায়?
আচ্ছা, সমস্যার কথা সেটা একটা ভিন্ন আলোচনা। এটা মূল সমস্যা যেটা সেটা হলো যে এটা হারাম, ইসলামে মিউজিক হারাম, এটা হলো মূল সমস্যা। যারা বলে যে মিউজিকের জন্য তেমন কোনো সমস্যা নাই, এটা খুব ভালো জিনিস, তেমন কোনো প্রবলেম নাই, আমি তাদের জন্য একটা মানে সুন্দর কথা আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সেটা হলো উনি বলছেন যে কোনো অন্তরে মিউজিক এবং কোরআন একসাথে কো এক্সিস্ট করে না, সহাবস্থান করে না। তো আমরা যারা মনে করতেছি যে মিউজিক, আচ্ছা হোয়াটস দ্য প্রবলেম, যে আমি মিউজিকও শুনি আমি নামাজও পড়ি, তার একটা ছোট টেস্ট করতে পারি। সেটা হলো যে আপনি একটু চেষ্টা করে দেখেন বা আপনি একটু হিসাব করে দেখেন আপনি কয়টা গানের লিরিক আপনার মুখস্থ, কয়টা সুর আপনার মুখস্থ, আর আপনি একটু চেক করে দেখেন যে কয়টা সুর আপনার মুখস্থ। আপনি যখন মানে ইউর গোয়িং অ্যাবাউট ইউর ডে, আপনি যখন নর্মালি কাজকর্ম করতেছেন, তখন কি আপনার মাথায় কোরআন এর কথা আসতেছে নাকি আপনার মাথায় মিউজিকের কোনো টিউন ঘুরতেছে? সো আমার মনে হয় এটা একটা, পিপুল ক্যান ডু দ্যাট দেমসেলস, একটু পরীক্ষা করে দেখেন যে আসলে আমাদের মানে এই দুটা কি আসলে একসাথে কোএক্সিস্ট করতেছে কিনা।
না, এখন তুমি যে বলতেছো একটা কথা, মানে প্রথমে বললা যে মিউজিক জিনিসটা হারাম। হ্যাঁ, আচ্ছা কোরআনে কি কোথায় মানে পরিষ্কার করে বলছে যে হারাম, মিউজিক হারাম? আমি কোরআন সার্চ করে এরকম মনে করো গান শব্দটা পাই নাই হবে। হ্যাঁ, অনেকে বলে যে মিউজিক হারাম, এই কথাটা তো কোরআনে নাই। এখন এই যে কথাগুলো আমরা আসলে একটা অভিযোগ আসে যে আমরা যারা মোল্লা হুজুর তারা কথাগুলো কোত্থেকে বলে, কোরআনে তো এই কথাটা নাই। আসলে এটা কি বিষয়টা?
আচ্ছা এটা বিষয়টা হলো যে এটা, হ্যাঁ অনেক মানুষ এই ধরনের কথাবার্তা বলে যে কোরআনে তো কোনো এখানে এরকম কিছু নাই। বাট প্রথমে আমাদের আসলে দেখতে হবে কোরআন থেকে আমরা আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে নিব ইসলামের ব্যাপারে, ইন জেনারেল ইসলামের ব্যাপারে আসলে আমরা কিভাবে কোনো আন্ডারস্ট্যান্ডিং নিব। এটা কি এমন যে আমি কোরআনের বাংলা অনুবাদ পড়লাম বা ইংলিশ অনুবাদ পড়লাম, তারপর আমি দুই টার্স অফ তাফসির করলাম, নিজের ইচ্ছা মতো একটা ব্যাখ্যা নিলাম, তারপর বললাম যে এটা হলো কোরআনের অবস্থান? বিকজ এরকম যদি আমরা মানে এই অ্যাপ্রোচ যদি হয়, তাহলে দুনিয়ার সবাই কোরআন এভাবে ইউজ করে, খ্রিস্টানরা করে, ইহুদিরা করে, কাদিয়ানিরা করে, শিয়া করে, এই যে নুসাইরি বাসার মুশরিক সেও ইউজ করে, সেভাবে ইউজ করে। বাট ইসলামের একটা নির্দিষ্ট নিয়ম আছে কিভাবে যে কোনো বিষয়কে অ্যাপ্রোচ করতে হবে, এবং সেটার প্রথম জিনিস হলো আমাদের কোরআন দেখতে হবে, সুন্না দেখতে হবে, এবং আমাদের দেখতে হবে সালাফা সালিন ব্যাপারগুলো কিভাবে বুঝছিলেন। এবং একটা এটা একটা হোলসাম মানে প্রসেস, আমি জাস্ট আইসোলেশনে একটা জিনিস বিচ্ছিন্ন ভাবে নিয়ে বললাম যে আচ্ছা এখানে এটা ছিল না, সো এটা হয়তো বা হালাল বা এরকম কিছু একটা। সো আমাদের ওইভাবে আসলে দেখা উচিত যে সাহাবাদের রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন ওনাদের এই ব্যাপারে পজিশন কি ছিল, ইমামদের এই ব্যাপারে পজিশন কি, এইভাবে আমাদের অ্যাপ্রোচ করা উচিত। এটা জাস্ট এমন না যে আমি গান শব্দটা আছে কি নাই এটার উপর দিয়েই করবো।
আচ্ছা মাহবুব ভাই, আপনি মানে আপনি শুনছেন না মাঝখানে একবার একটা কথা আসছিল, এটা কি শাহরিয়ার কবির নাকি মুনতাসিম এমন বলছিল বোধ হয় যে কোরআনে কোথায় লেখা আছে ব্লাসফেমি শাস্তি নিয়ে? ব্লাসফেমি শাস্তি নিয়ে তো কোরআনে কোনো কথা নাই। আপনি শুনছেন নাকি বিষয়টা? শুনছিলেন
না? এটা তো খেয়াল নেই।
ব্লাসফেমি নাকি হোমোসেক্সুয়ালিটি সামথিং এ ধরনের
ব্লাসফেমির বিষয়টাই আমি পড়ছিলাম একটা জায়গায় আর কি, যে সে বলছিল পড়ছিলাম
এই আর্গুমেন্ট গুলা আসলে কেন আসে যে কোরআনে নাই। তো আসলে কোরআনকে তাহলে আমাদের মানে কিভাবে বোঝা উচিত, কারণ কোরআনে যদি একটা কথা না থাকে তাহলে আমরা কথাটা কোথা থেকে পাচ্ছি, আমাদের আসলে সোর্স কি? এটা নিয়ে একটা ডিবেট বা এখন আজকাল আসে, এইটাকে আমাদের আসলে কোন অ্যাপ্রোচ থেকে ডিল করা উচিত যদি বলি?
ব্যাপারটা তো ওই আসিফ যেভাবে বললো যে একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে, ইনফ্যাক্ট হাদিস বা হাদিসও কার কাছ থেকে নেবো বা তাফসির বা কোন তাফসিরও ফলো করবো, কারণ মাজার পূজারি শিয়া নুসাইরি কাদিয়ানি এরা সবাই তো কোরআন মনে করে যে ইনফ্যাক্ট আহলে কোরআন সবাই বলে আমরা কোরআনের অনুসারী। এই আমাদের একটা বাংলাদেশের মিউজিশিয়ান আছে যে কি জানি বলে হাইসা গেছি কি জানি একটা যে ই করতো না মিউজিক, হায়দার হোসেন। সো উনি একবার চ্যালেঞ্জ দিয়ে বলছিল যে কোরআন থেকে যদি কেউ আমাকে দেখাতে পারে যে মিউজিক হারাম তাহলে আমি মিউজিক ছেড়ে দেব। এখন কোরআনে সুরান লুকমানে তো আয়াত নাম্বার 6 লেখা আছে, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে, মানে কথাবার্তা আমরা জানি যে পূর্ববর্তী জেনারেশন গণ মানে প্রথম জেনারেশন গুলা ওনারা মিউজিক মানে মিউজিক হিসেবে বুঝতেন। এখন এই অবান্তর কথাবার্তা এই যারা মানে মানে অন্যভাবে ইন্টারপ্রেট করতে চায় অনেকভাবে ইন্টারপ্রেট করতে পারবে, এই জন্য বলতেছে আর কি কোরআনে নাই। এখন এই যারা আরেকটা মানে মজার বিষয় হলো যারা বলে যে কোরআনে কোথাও নাই, অ্যাজ ইফ এরা কোরআন খুবই মানে, কোরআন যদি অন্যান্য জিনিসও মানত এই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি মানত। ফার্স্ট অফ অল ওরা আসলে কোরআনকে অতটা মানে ডেইলি লাইফে নিজের লাইফ মানেও না। সো ওদের কাছ থেকে এই কথাটা শোনা যে আমরা কোরআনে স্ট্রেট ফরওয়ার্ড যদি থাকে তখন মানবো, এই ব্যাপারটা আসলে ফার্স্ট প্রেমিসেই ভুল আসলে।
আপনি যে কোরআন একটা কথা বললেন না,
হ্যাঁ
এটা ইন্টারেস্টিং, কারণ ওই যে ওখানে কথাটা ওয়ার্ডটা হাদিস। হ্যাঁ, এখন যারা কোরআনই তারা বলে এই যে দেখো এখানে তো বলছে হাদিস, তাহলে এখানে বলছে হাদিস হচ্ছে অবান্তর, হাদিস তো এই দিয়ে তারা অ্যাকচুয়ালি হাদিসকে ইয়ে করে, এটা ওদের ফার্স্ট দলিল
তাই না?
আমি যেটা জানি, হ্যাঁ হ্যাঁ জানি না এটা
শুনে নেই
মানে ওখানে ওয়ার্ডটা আসছে হাদিস, হাদিস বলতে আমাদের আসলে হ্যাঁ শারীরিক পার্সপেক্টিভ থেকে হাদিস বলতে আমরা বুঝতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাকশন এবং সেইংস গুলা, তারা এটাকে ইন্টারপ্রেট করছে হবে যে হাদিস দেখো যে তোমরা বলো হাদিস হাদিস কথাটা আছে সূরা লোকমানে, সো এটা হচ্ছে ফাও এটা নেওয়া যাবে না, এটা একটা আরেকটা বিষয় আছে আমার কাছে মনে হবে, এটা একটা এটা মনে হয় একটা ক্লাসিক্যাল কোন একটা ডিসকাশনের মধ্যে ছিল আর কি, যে কোন এক লোক এরকম বলছিল আপনি যেটা বললেন যে কোরআন থেকে দেখান তো এটা হারাম, তখন উনি বলছেন হ্যাঁ আমি দেখাচ্ছি তোমার কোরআন থেকে হারাম, তো কোরআন আল্লাহ তাআলা বলছে আল্লাহ এবং রাসূলকে মানো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা মানতে যাই তো ওনার হাদিসগুলো চলে আসে, হাদিস থেকে আসলে মোর এক্সপ্লিসিটলি আই থিঙ্ক গানের বিষয়ে হাদিসগুলো মোর এক্সপ্লিসিট, কোরআনে হয়তো এক্সপ্লিসিট না কিন্তু এক্সপ্লিসিট ভাবে আসছে মানে হাদিস, আই থিঙ্ক আমি এটাই জানি আর কি। তো আচ্ছা ধরলাম এখন একটা বিষয় ঠিক আছে কোরআন হাদিস গান গান বাজনা করা হারাম, এখন ন্যাচারালি একটা বিষয় আসে যে গান বাজনা ছাড়া তার লাইফ থাকলোটা কি, আমাদের লাইফে কি বিনোদন বলে কিছু থাকবে না?
আচ্ছা, বেসিক্যালি মানুষ যখন এখন এন্টারটেনমেন্টের কথা বলে, বিনোদনের কথা বলে বা এন্টারটেনমেন্টের কথা বলে, তারা স্পেসিফিক কিছু জিনিসের কথা বোঝায়। তারা ফর এক্সাম্পল তারা মিউজিকের কথা বোঝায়, মুভির কথা বোঝায়, টিভি, এই ধরনের কিছু একটা। মানে অ্যাকচুয়ালি বিনোদন মানে কি? বিনোদন মানে হলো যে সামথিং যেটা আমাকে আনন্দ দেয়। তো এটা তো গান থেকে পেতে হবে বা সিনেমা দেখে দেখতে হবে এমন তো কোনো কথা নাই। মানুষ অনেক অন্যান্য অনেকভাবে আনন্দ পাইতে পারে। ফর এক্সাম্পল আমার কাছে আমার বাচ্চার সাথে সময় কাটাতে এটা আনন্দজনক লাগতে পারে, আমার বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ লাগতে পারে, রাইট, ঘুরতে গেলে সেটা আনন্দ লাগতে পারে। এখন এটা একটা ভিন্ন ডিসকাশন যে আমরা আসলে কীভাবে এন্টারটেনমেন্ট পাবো, কিন্তু পয়েন্টটা হলো যে আমার ফর এক্সাম্পল একটা মানুষ ইসলাম বোঝার আগে বা একটা মানুষ হয়তো বা কাফির ছিল বা সে আগে এটা নিয়ে চিন্তা করে নাই, তারপর সে হঠাৎ শুনলো যে মিউজিক খারাপ, এই অবস্থায় আমার আসলে অ্যাপ্রোচটা কী হওয়া উচিত? আমার অ্যাপ্রোচ কি এটা হওয়া উচিত যে সামহাও আমি এখন ইসলামের এমন ভাবে ব্যাখ্যা করবো যাতে এটার মধ্যে আমি মিউজিককে ঢুকে দিতে পারি, নাকি আমার অ্যাকচুয়ালি দেখা উচিত যে কোনটা স্ট্রঙ্গার ওপিনিয়ন বা আমার আসলে কি করা উচিত? এবং এমনি দেখেন মানে অনেক কিছু আছে যেটা কখনো আপনি হালাল অল্টারনেটিভ পাবেন না, যেটা এন্টারটেইনিং। ফর এক্সাম্পল জিনা মাস্ট বি ভেরি এন্টারটেইনিং, রাইট, এবং ড্রাগ ইউজ ইজ ভেরি এন্টারটেইনিং। মানে সায়েন্টিফিক্যালি কেমিক্যালি কখনো কোনো কিছু হেরোইন ইউজ বা কোকেন ইউজের মতো এন্টারটেইনিং হবে না, আনন্দজনক হবে না। এখন আমি কি এটার একটা হালাল অল্টারনেটিভ খুলবো? মানে আমাকে তো কেউ দায়িত্ব দেয় নাই যে এগুলো সব কিছুর হালাল অল্টারনেটিভ আমার লাগবে। এন্টারটেইনমেন্ট বা আনন্দ বা কোয়ালিটি টাইম স্পেন্ডিং এটার অন্যান্য অনেক উপায় থাকতে পারে, বাট আমি যদি এভাবেই আগে থেকে চিন্তা করি যে আমার সামহাও মিউজিক বা সিনেমা বা টিভি এটাকে সামহাও একটা হালাল ভার্সন তৈরি করতে হবে, তখন সেটা আসলে অ্যাপ্রোচটাই ভুল, শুরুতে জিনিসটা ভুল হচ্ছে। আমি জাস্ট আমার আগের লাইফটাকে সামহাও ইসলামাইজ করার চেষ্টা করতেছি।
আচ্ছা তোমার লাইফের বিষয়ে আসতেছি একটু পরে, তো তার আগে একটা বিষয় সেটা হলো মানে মনে করো যে এখন একটা প্রশ্ন, এটা প্রশ্নটা মাঝে মাঝে আসে যে গান যে হারাম করা হয়েছে এই হারাম করার পিছনে আসলে কারণটা কি, হিকমাটা কি? কারণ মানুষজন যখন জানে যে কারণ এটা কারণ, তখন মোর তারা কাইন্ড অফ বলা যায় কনফিডেন্ট ফিল করে বা একটু মোর কনভিন্সড ফিল করে। তুমি কি কোনো এক্সপ্লেনেশন অফার করতে পারো যে আসলে গান কেন ইসলামে হারাম বা কেন শোনা উচিত না, বা শুনলে আসলে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা কোনো নেগেটিভ কনসিকোয়েন্স দেখি কিনা গান বাজনা যারা করে? যেহেতু এরকম কথাটা প্রায় আসে, এরকম অনেকে বলে যে আমি নামাজ পড়লাম আমি গান শুনলাম একসাথে সমস্যা কি? তো আমি কিন্তু একটা ফ্রেন্ডকে চিনি আমার এরকম, সে এরকম বলতো, যদি আমি যাই না এখন সে নামাজ পড়ে কিনা, আগে পড়তো নামাজ পড়তো আবার খুব দ্রুত নামাজ পড়ে কানে হেডফোন লাগাইতো। যাক হ্যাঁ এখন বলো।
আচ্ছা মানে কোয়েশ্চেনটা কি, আমি আসলে মানে বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে মনে হচ্ছে এখানে।
কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা ধরো এটাই যে এই পয়েন্ট অফ ভিউ থেকে আর কি, যে আসলে গানটা হারাম করা হয়েছে কেন, মানে আমাদের গানটাতে ক্ষতিটা কি?
প্রথমত এটা আসলে আমি এক্স্যাক্টলি এটা আমাদের বলার জিনিস না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটা হারাম করছেন, আমাদের জন্য যথেষ্ট এটুক জানা যে এটা হারাম করছেন। বাট আদার দেন দ্যাট মানে সালাফরা যেমন কিছু জিনিস বলছেন, যেমন সূরা লোকমানে যে আয়াতটা এটার ব্যাখ্যায় সালাফের বক্তব্য হলো যে ইভেন ওই আয়াতেও ওটা বলা আছে যে এটা মানুষকে আল্লাহর ব্যাপারে গাফেল করে, এটা মানুষকে আল্লাহর পথ থেকে উদাসীন করে। এবং এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জানি, এবং এনিবডি যে আসলে কখনো মিউজিক করছে, নট জাস্ট মিউজিক লিসনার্স, যারা মিউজিক বাজাইছে কম্পোজ করছে, এটা তাদের কাছে খুব ক্লিয়ার আসলে যে এই জিনিসটা আমাদেরকে মিউজিক আসলে অন্য একটা লেভেলে কাজ করে, ব্রেনের মধ্যে সাবকনসিয়াস লেভেলে কাজ করে, এবং মিউজিক আমাদেরকে একটা এলিভেটেড স্টেটে নিয়ে যায় মেন্টালি, যে কারণে মানুষ আসলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করা বা নামাজ একটা ইসলামিক ওয়ে অফ লাইফ, এটার সাথে আসলে এটা কোনোভাবেই মিলে না।
আচ্ছা আসি ভাই, এখানে একটা ব্যাপার যে কোন একজন লালন সঙ্গীত গায়িকা যেন তো ওনার ব্যাপারে অন্য আরেকজন বলতেছে যে উনি এই এত স্টেজে গান গাচ্ছে, হঠাৎ আসরের আজান দিল তো স্টেজ থেকে চলে গিয়ে নামাজ আদায় করলো, আবার এসে গান গাইতে বসলো। তো এই যে নামাজ আর গান, সালাত আর গান, দুটো তো পাশাপাশি চলছে, তো বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
আচ্ছা, প্রথমত হলো যে বিষয়টা, যিনি লালনের গান গাচ্ছে ওনার আসলে আগে চিন্তা করা উচিত যে উনি কি ধরনের গান গাচ্ছেন, কারণ লালনের একটা আলাদা ফিলোসফি আছে, এবং যারা লালনের গান গায় বা লালনের অনুসারী যারা, তারা কিন্তু বলে যে আমরা আসলে মানে মুসলিমদের কালেমায় বিশ্বাস করি না, আমাদের কালেমা আলাদা, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, এই ধরনের কথাবার্তা এরা বলে, এবং তাদের একটা সম্পূর্ণ ডিফারেন্ট লাইফস্টাইল আছে যেটা আসলে খুবই ডিসগাস্টিং। বেসিক্যালি তারা ওপেন ম্যারেজে বিশ্বাস করে, অল অফ দ্যাট। যাই হোক, আর এর বাইরে একটা বড় পয়েন্ট হলো, মেবি এই মহিলা আসলে নামাজ পড়তেছেন আল্লাহ তাকে গাইড করুক, বাট ভ্যাস্ট মেজরিটি অফ মিউজিশিয়ানস যারা ওয়ার্ল্ডে আছে তাদের অবস্থাটা আসলে কিরকম, তাদের লাইফস্টাইলটা আসলে কিরকম, মুসলিম এবং অমুসলিম ইন জেনারেল, নামাজের কথা বাদ দিয়ে বেসিক ডিসেন্সির কথা বলি, বেসিক রেসপন্সিবল হেলদি লাইফস্টাইলের কথা বলি, এটা কি আসলে তাদের মধ্যে আছে কিনা। আমি একটা এক্সাম্পল দিই, সেটা আমার মানে পাস লাইফ থেকে বেসিক্যালি, সেগুলো যে আমি যখন আমাকে একজন একটা বই দিছে, আমি যখন মিউজিক করতাম তখন বইটা ছিল Top 100 কম্পোজার্স অফ দ্য ওয়ার্ল্ড বা এরকম কিছু একটা, টপিক ছিল ক্লাসিক্যাল কম্পোজার্স যারা তাদের জীবনী, ক্লাসিক্যাল কম্পোজার্স মানে বেশ আগের আগেকার সময়টা, এখনকার মতো রক অ্যান্ড রোল হিপ হপ এইরকম না। সো অনেক মানুষ বলে যে এখনকার সময় মিউজিকে হয়তোবা এই ব্যাপারগুলো ঢুকছে, মানে উচ্ছৃঙ্খল জীবনযাপনের ব্যাপারটা, বাট এদের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে প্রতিটা মানুষ যারা অ্যাকচুয়ালি ইন টার্মস অফ মিউজিক তারা খুবই ট্যালেন্টেড, জিনিয়াস বলা যায়, বেথোভেন, মোৎসার্ট, ইয়োহান সেবাস্টিয়ান বাখ এরকম মানুষজন, তাদের প্রত্যেকের কমন বিষয় হলো এরা সবাই ইদের সিফিলিস অথবা গনোরিয়া অথবা হারপিস এই ধরনের রোগের মানে রোগী, এইসবের কারণে অনেকে মারা গেছে, অনেকে মানে খুবই খারাপ অবস্থা হয়েছে ফিজিক্যালি, তাদের মানে ফ্যামিলি লাইফ খুব একটা ভালো ছিল না, এবং এরা কিন্তু অ্যারিস্টোক্র্যাট ছিল। তানভীর শুরুতে যে কথাটা বলতেছিল যে পরিশীলিত বা সুকুমার বৃত্তির চর্চা, তো এরা খুব মানে হাই সোসাইটিতে এদের আনাগোনা ছিল, তাদের জীবনটা ছিল, হ্যাঁ তবে আই গেস সুকুমার ছিল, বা তাদের লাইফস্টাইলটা কি, এবং এই জিনিসটা বদলে নেই। ইনফ্যাক্ট আমরা যদি আরো হাজার হাজার বছর আগে ফেরত যাই, ফর এক্সাম্পল গ্রিকরা, গ্রিকদের প্রত্যেকটা জিনিসের জন্য একটা একটা দেবতা থাকতো, রাইট, মানে মুশরিকরা, সো ফর এক্সাম্পল অ্যাপোলো হলো সূর্যের দেবতা, এরিস হলো যুদ্ধের দেবতা, তো এদের একটা দেবতা ছিল ডায়োনাইসাস, এবং ডায়োনাইসাস কিসের দেবতা, ডায়োনাইসাস হলো থিয়েটার, নাটক সিনেমা, ওয়াইন, ইন্টক্সিকেশন, এবং মিউজিকের দেবতা, এবং জিনার দেবতা। সো ইভেন ওই মানে পেগান মুশরিকরা ওই সময় থেকেই এই যে মিউজিকের সাথে এই বিষয়গুলো জড়িত, বিশেষ করে মিউজিশিয়ানদের সাথে। এবং আমি একটু আমার কথা অনেক লম্বা যাচ্ছে, বাট আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হলো বুখারি শরীফের একটা হাদিস আছে যেটা ইমামরা মিউজিক যে হারাম এটা প্রমাণ হিসেবে এটা তুলে ধরেন, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মার মধ্যে কিছু মানুষ আসবে যারা সিল্ক, মিউজিক, জিনা এবং ওয়াইন মানে ইনটক্সিকেন্টস মানে নেশা সৃষ্টিকারী দ্রব্য হালাল করে নেবে, এবং এটা ইউজ করে ইমামরা বলেন যে এটা একটা প্রমাণ যে মিউজিক হারাম, কারণ হারাম জিনিসের সাথে মিউজিকের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে হালাল করে নিবে, বৈধ করে নিবে, রাইট। বাট আমার পয়েন্ট আসলে এটা না, আমার পয়েন্টটা হলো দেখেন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, চারটা জিনিস, সিল্ক, জিনা, মিউজিক এবং ইনটক্সিকেন্টস। আর মডার্ন সময়ে আমরা যখন রক মিউজিকের দিকে দেখি, রক মিউজিকের স্লোগানটা কি, সেক্স, জিনা, ড্রাগস, ইনটক্সিকেন্টস অ্যান্ড রক অ্যান্ড রোল মিউজিক, মানে একেবারে এক্সাক্টলি, মানে সুবহানাল্লাহ, আমার সেটা খুব ইন্টারেস্টিং লাগছে যে
তুমি যে বললা যে, হ্যাঁ আচ্ছা বলো, হ্যাঁ শেষ করো,
মানে এইটা আর কি বেসিক্যালি। হ্যাঁ,
আচ্ছা তুমি যে বললো যে
মিউজিশিয়ানদের লাইফ স্টাইল সব সময় এই জিনিসপত্র গুলা অ্যাসোসিয়েটেড এবং এম্পিরিক্যাল ডেটা, বাস্তবের দিকে আমরা যদি তাকাই, বাংলাদেশে দেখেন, বলিউডে দেখো, বা ইভেন ওয়েস্টে দেখো, ইজ দ্য সেম।
হ্যাঁ, যে এই যে ইয়ের বিষয়টা, যে জিনা বা সেক্সের যে বিষয়টা তুমি বললা, এটা কিন্তু নতুন না। অনেকে মনে করে যে এখনকার লিরিক গুলা মোর এক্সপ্লিসিট, এটা সত্যি যে এখনকার লিরিক গুলা মোর এক্সপ্লিসিট, মোর ভায়োলেন্ট, এটা ঠিক। কিন্তু ক্লাসিক্যাল স্কলাররা গানের গান শব্দটা একটা নামই দিয়েছিল রুকিয়াতুজ জিনা, অর্থনাটি এরকম যে যেটা জিনার দিকে আহ্বান করে, জিনাকে যেটা আসলে খুব নাইসলি পোর্ট্রে করে। যেমন একটু কথা বলতেছিলাম ওই যে ইয়ের জেমসের একটা গান যেটা হিন্দিতে গাইছিল, ওই যে চল চলে আপনে ঘর হাই মেরে হামসফর, আই থিঙ্ক এটা এরকম গানটা, সে কিন্তু জিনার দিকে ডাকতেছে। হ্যাঁ, বা এই ধরনের আরো অনেক লিরিক আছে। আই মিন
বাংলা একটা উদাহরণ আমার মনে পড়তেছে, অনেক পুরান, মানে ছোটকালে যখন ডিশ টিশ ওইভাবে আসে নাই, মানে ফ্যামিলি সহ বসে শুনতেছি, ওই যে একেলা পাই আছি রেশাম, আজ পাশা খেলবো রেশাম। তো পাশা খেলার জন্য তাকে একেলা পাইতে হবে কেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
না, এখানে ওই যে এখানে আমি বলে একটা জোকস বলি, জোকস বলি এগুলো সিরিয়াসলি তারা কিন্তু জোকস করে শুনি। হ্যাঁ, আয়ুব বচ্চ একটা গান আছে, মন চালে মন পাবে দেহ চালে দেহ। আচ্ছা, এটাকে তাকে জিজ্ঞেস করছে আপনি এটা কি বলতেছেন আপনি, এটা তাকে সাংবাদিকরা বোধহয় কেউ এরকম বলছিল যে এই ধরনের মিনিং কে আপনি কি হারাম হারাম তো বললেন, সরি, লাইক আপনি তো অশ্লীল দিকে ইঙ্গিত দিচ্ছেন সামথিং। সে বলছে না না, এটা স্পিরিচুয়াল বিষয়টা, স্পিরিচুয়াল, এটা দেহ বলতে আমরা দেহ বোঝাচ্ছি না। সো অ্যাকচুয়ালি এদের উপরে সচেতন নাজিল হয় কাইন্ড অফ, আমার কাছে মনে হয় আর কি। কারণ ওরা যে এই জিনিসটার দিকে ডাকে, বেসিক্যালি ওদের মানে গানের একটা কনস্ট্যান্ট থিম, বা থিম বলবো না, কনস্ট্যান্ট একটা মেকানিজম হচ্ছে একটা হারাম জিনিসকে, একটা একটা বাজে জিনিসকে মানুষকে নাইস সুন্দর করে তুলে ধরে। জিনা জিনিসটা মানুষ মানুষের কাছে সুন্দর লাগে যখন সে আসলে কানে যখন শুনে, যখন গানের মধ্যে কোন কথাগুলো ভাবেই বিউটিফাই করে আমাদের সামনে আসলে আসে। আচ্ছা,
ধরেন ইফটিজিং এর মতো একটা সর্বজন স্বীকৃত খারাপ জিনিস, এটা ইফটিজিং করবেন যখন বলবেন যে চুমকি চলেছে একা পথে, অথবা ললনাদের রেহাই নেই, বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নেই, তো তখন কিন্তু মানুষ এই ইফটিজিং গুলোকে খুব সহজ ভাবে নেয়, যে শৈল্পিক আকারে ইফটিজিং করতে হচ্ছে।
মানে এটা আসলে কি, মানে মিউজিকের সাথে জিনার সম্পর্ক এবং ড্রাগস এর সম্পর্ক, এটা মানে নতুন কিছু না, এটা মানে ইট গোজ ব্যাক থাউজেন্ডস অফ ইয়ার্স। এবং মানে এটা আসলে ওয়ার্ডের সাথেও সম্পর্কিত না, মিউজিকের মানে কি শব্দ সেখানে আছে এটা আসলে ম্যাটার করতেছে না। এটা হলো যে আমি যেটা বললাম, মিউজিক আসলে আমাদের ব্রেইনে একটু ডিফারেন্ট ভাবে কাজ করে। এবং আমরা যদি বলিউড মিউজিক দেখি বা ওয়েস্টার্ন মিউজিক দেখি, দেখেন যখন বেসিক্যালি তারা দেখাচ্ছে একটা মেয়ে একটা ছেলে প্রেমে পড়তেছে, তারা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক চালায়, বা যে কোনো ট্রান্সগ্রেসিভ কাজ করা হচ্ছে, ফর এক্সাম্পল ড্রাগ ইউজ হচ্ছে বা ভায়োলেন্স কিছু একটা হচ্ছে, তারা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক দেয়, এবং এটা খুব কমন একটা বিষয়। এবং আপনি যদি দেখেন যে এখন থেকে ধরেন 2000 বছর আগে বা 1000 বছর আগেই ধরেন, মিউজিশিয়ানদের রোলটা আসলে সমাজে কি ছিল, রাজা বাদশাহ জেনারেল ধর্মীয় নেতা ব্যবসায়ী, এরা বসে সিরিয়াস বিষয়গুলো নিয়ে ডিল করতো, রাইট, সমাজের রাষ্ট্রের। যখন দে আর ডান, তাদের কাজকর্ম শেষ, এখন তাদের এন্টারটেনমেন্ট দরকার, তখন তারা তিন চার ধরনের লোকদেরকে ডেকে আনত, ভার, রাইট, মানে যারা হাসি ঠাট্টা করবে তাদের হাসাবে, বাইজি, প্রসিকিউশন এবং মিউজিশিয়ান। তো হিস্টোরিক্যালি
মানে জিনিসটা কোনো ভালো জিনিসের মধ্যে আসলে আসে না, মিউজিক জিনিসটা।
এবং এটা পার্সোনালি আমার জন্য এটা একটা বড় রিয়েলাইজেশন ছিল যে আসলে ইজ দ্যাট হোয়াট আই ওয়ান্ট টু বি, এটা কি আমার পরিচয় হবে, রাইট, মানে পিপল যাদের কাজ হলো মানুষের মনোরঞ্জন করা ফর একটা অ্যামাউন্ট অফ মানি বা ভ্যালু এরকম। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক এরকম আছে, অ্যালান ব্লুম নামে একজন মানে ফিলোসফার আছে, উনি একটা কথা বলছেন যে মডার্ন মিউজিক, এটা আসলে মডার্ন মিউজিক না, সব মিউজিক এটাই প্রযোজ্য, এটা লিরিকটা আসলে ম্যাটার করে না, দ্য বিট ইটসেলফ, দ্য টিউন ইটসেলফ, এটার মানে দ্য টোনালিটিটা ইটসেলফ, এটা সেক্সুয়াল। এবং আপনি আসলে দেখবেন অনেক ধরনের মিউজিক আছে এখন যেগুলো আসলে মানে সেখানে কোনো লিরিক নাই, যেমন ডাবস্টেপ একটা জনরা আছে, এরকম আরো কিছু আছে যেখানে তেমন কোনো লিরিক নাই, ইটস জাস্ট বিটস। বাট এই কনসার্টগুলো বা এই সাউন্ডগুলো আপনি শোনেন, এটা ক্লিয়ারলি বোঝা যায় যে জিনিসটা এটা ট্রান্সগ্রেসিভ, এটা এমন কিছু দিকে আপনাকে ডাকতেছে বা আহ্বান করতেছে যেটা সামথিং গুড।
এই যে এই কথাটাই আসলে আমি থিং কোরআন থেকে স্কলার ভাই বুঝতে পারছে যে শয়তান, আল্লাহ তাআলা কোরআনে শয়তানকে বলছিল যে তুমি যাকে পারো তাকে সেন্সলেসনেসের দিকে ডাকো, বা ইউর ভয়েস, আচ্ছা, তুমি যেটা বললা যে মিউজিশিয়ান, তুমি তো ফর্মার মিউজিশিয়ান যদি বলি, তোমার এক্সপিরিয়েন্স থেকে দেখো যদি বলতে, যে আসলে মিউজিকের ইনফ্লুয়েন্সটা আসলে কেমন, একটা মিউজিশিয়ান লাইফ, মিউজিশিয়ান লাইফটা আসলে কেমন হয়, বা তার আসলে ব্যাড ইম্প্যাক্ট গুলো কোথায় তার লাইফে, বা হাউ সে তার লাইফ ইয়ে করে মিউজিকের সাথে, তার রিলেশনটা আসলে কোন পর্যায়ে পর্যন্ত যায়?
মানে ইম্প্যাক্টটা ইন জেনারেল ভালো না, আমি যেটা বললাম যে এই এখন থেকে শত শত বছর আগে যারা ক্লাসিক্যাল মিউজিশিয়ান তাদের লাইফেও এটা ভালো ছিল না, এবং একটা কমন প্যাটার্ন, তাদের ফ্যামিলি লাইফ ভালো হয় না, তাদের পার্সোনাল লাইফে আমরা যেটা মানে মিশিয়ে লাম্পট্য থাকে, রাইট? এটা এখনো সেক্স ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোল, রাইট? এবং তারা একটা একটা প্রাউড, দ্যাটস দ্য সবচেয়ে খারাপ জিনিস মডার্ন মিউজিকে, যেটা যে তারা এটা গ্লোরিফাই করে, কারণ মানুষ আর সবকিছুর চাইতে বেশি, বিশেষ করে টিনেজার্স, তারা মানে ফিল্ম স্টারদের চাইতেও বেশি দে লুক আপ টু মিউজিশিয়ানস, এবং মিউজিশিয়ানদের পার্সোনাল লাইফ দেখে, যদি দেখো মানে ইভেন একদম এখন থেকে 50-60 বছর আগে থেকে যারা এলভিস প্রেসলি এবং দ্য বিটলস, রোলিং স্টোনস, ইভেন অন্য পরে যারা আসছে জিমি হেনড্রিক্স এবং রিসেন্ট যারা, এটা সবার কমন প্যাটার্ন। এবং একটা সম্ভবত একজন অস্ট্রেলিয়ান সাইকোলজিস্ট আই গেস উনি একটা পরীক্ষা করছেন, মানে সরি একটা মানে জরিপ আর কি, সেখানে দেখা গেছে মিউজিশিয়ানস হোমিসাইড রেট, মানে তাদের খুন করা এবং সুইসাইড করা এবং অ্যাক্সিডেন্টাল ডেথ এর রেট সাধারণ মানুষের চাইতে অনেক বেশি। অ্যাক্সিডেন্টাল ডেথ এখানে অর্থ হলো যে ড্রাগ ইউজ করার কারণে মৃত্যু।
আচ্ছা, এই যে সুইসাইড কথাটা বললা কদিন আগে, যে তোমার লিঙ্কিন পার্কের ভোকাল হয়েছে, রাইট? যে চার্লস
ব্যাংক,
সে হ্যাঁ সুইসাইড করলো, বা এই ধরনের কেস আসে, তো আমি আমি এই বিষয়টা থেকে একটু হে বুঝতে চাই যে একটা মিউজিশিয়ান, সে লিঙ্কিন পার্কের মিউজিশিয়ান তো অনেক বড়, জেনারেলি তারা কিন্তু সোশ্যালি সোসাইটিতে অনেক অ্যাপ্রিসিয়েটেড, অনেক পপুলারিটি আছে, টাকা পয়সা তো আছে ডেফিনেটলি, এই যে লাইফ মানে আই থিঙ্ক তারা যেটা চায় তাদের সবই পাওয়ার মতো একটা আছে, ইভেন একটা মেয়ে চাইলে মেয়েও পাবে, আই মিন তাদের জন্য তো অনেকে পাগল, এরপরও তারা কেন শুনে সুইসাইড বা এই ধরনের ইয়ের দিকে যায়, মানে ড্রাগ, মানে ড্রাগের সাথে একটা ফ্রাস্ট্রেশনের রিলেশন আছে, রাইট? কাইন্ড অফ ফ্রাস্ট্রেশনের সাথে, মানে আই থিঙ্ক ড্রাগ এবং সুইসাইড দুইটাকে আমরা ফ্রাস্ট্রেশনের সাথে রিলেট করতে পারি, এই ধরনের একটা বিষয় থেকে এগুলো আসে। তোমার কাছে কি মনে হয় আসলে এই লাইফ স্টাইল সবকিছু থাকার পরেও কেন আসলে সবকিছু নাই, এরকম কেন হয়?
এটা আসলে মানে মিউজিশিয়ানদের লাইফস্টাইলটা, মানে যারা রিয়েলি গিভিং টু ইট, তারা এটা একটা এক্সট্রিম হেডনিজমের লাইফ, এক্সট্রিম ভোগবাদের একটা লাইফ, দে গেট এভরিথিং বেসিক্যালি, মানে ড্রাগস, উইমেন, টাকা পয়সা। এবং এর সাথে বড় কথা হলো যে মানে এই যারা মানে আসলে কখনো প্লে করছে কনসার্টে বা এরকম সময়, মানে এটা একটা ট্রিমেন্ডাস রাশ, মানে অ্যাড্রেনালিন, ডোপামিন, মানে ট্রিমেন্ডাস রাশ, এটা ইলেকট্রিফাইং আসলে সত্য কথা এটা। বাট প্রবলেমটা হলো মানুষ আসলে এগুলো দিয়ে দীর্ঘ সময় চলতে পারে না, মানে আমি যদি এগুলো সব পাই, মানে আমি আই হ্যাভ অল দ্য ড্রাগস আই নিড, আই হ্যাভ অল দ্য উইমেন আই নিড, বাট এটাও যথেষ্ট মানুষের বেঁচে থাকার জন্য, যথেষ্ট মোটিভেশন দেওয়ার জন্য। যারা এই সময় এই করছে সুইসাইড করছে এরকম যারা যারা আছে, ফর এক্সাম্পল অডিও স্লেভের আছে, এরকম অনেকেই আছে, এবং যারা অনেক ড্রাগ ইউজের কারণে মারা গেছে, জিম মরিসন আছে, জিমি হেনড্রিক্স, কার্ট কোবেইন, এরা এক্সট্রিমলি এক্সট্রিমলি সাকসেসফুল ছিল। বাট এরকম লাইফস্টাইল একটা সময়ের পরে মানে মানে মানুষ আসলে নাম হয়ে যায়, মানে এটা তখন আর কোনো মানে লাইফে কোনো মিনিং থাকে না, মানে ডে ইন অ্যান্ড ডে আউট সে ড্রাগ ইউজ করতেছে, এরকম লাইফ ইউজ করছে, একটা মোমেন্টারি রাশ আছে, একটা সাময়িক সময়ের জন্য একটা আনন্দ আছে, যেটা অলমোস্ট শারীরিক একটা আনন্দ, বাট তারপরে মানে এটা একটা মানুষের জীবনটা আসলে এটা না, এবং এটা সবাই বোঝে, হয়তো বা সে আর্টিকুলেট করতে পারে না, সে হয়তো বা গুছায় লিখতে পারবে না, বা নিজেকেও হয়তো বা বুঝাতে পারবে না, বাট ভেতরে ভেতরে সেটা রিয়েলাইজ করে যে এটা আসলে মানে আমার লাইফ একটা মিনিংলেস, এবং এই কারণে এই জিনিসপত্র হয়, দে গেট রিয়েলি ডিপ্রেসড, তারা খুবই বিচ্ছিন্ন থাকে, মোস্ট পিপল তাদের আসলে কোনো মানে পার্সোনাল রিলেশনশিপ থাকতে না নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে, সো কিছুই থাকে না লাইফে, জাস্ট একটা কনস্ট্যান্ট পার্সুট অফ প্লেজার, এবং দিস ইজ নট এনাফ বেঁচে থাকার জন্য।
আচ্ছা, এই যে তাহলে যদি এটাই তাদের লাইফ স্টাইল রিয়েলিটি হয় আসলে, তাহলে আমাদের ছেলেপেলেদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে এই জিনিসটার প্রতি একটা ক্রেজ কাজ করে, আই মিন মিউজিশিয়ান হবে, গিটারিস্ট হবে, ব্যান্ড ব্যান্ড বানাবে, এই ক্রেজটা কেন কাজ করে, বা আসলে এটার যদি ক্রেজ কাজ করে থাকে অ্যাকচুয়ালি এটার ইয়েটা কি, আই মিন কিওর কি?
ক্রেজ কাজ করে কারণ বিষয়টা অনেক গ্ল্যামারাইজ ভাবে উপস্থাপন করা হয়, এবং বিষয়টা অ্যাকচুয়ালি অনেক গ্ল্যামারাস, এটা হলো বাস্তবতা।
হ্যাঁ, মেয়ে পটাতে কাজে লাগে আর কি,
মেয়ে পড়তে কাজে লাগে অবশ্যই।
এটা বললেন না, এই যে মনে করেন যে আপনি যা চিন্তা করেন যে আপনি ভার্সিটি ক্যাম্পাসে গিটার নিয়ে চোখ বন্ধ করে বাজাইতেছেন, হ্যাঁ মানে এভরিওয়ান উইল লুক এট ইউ, এভরিওয়ান, আপনি যত আগলি হন, রাইট? আমার মনে হয় এটা একটা সাইকোলজি আছে। যাই হোক, আসিফ বলো। হ্যাঁ
হ্যাঁ, এটা অবশ্যই একটা সত্য কথা। এবং মানে মিউজিক মানে আমাদের ব্রেনও মিউজিক এফেক্ট করে। মিউজিক আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ করে। ডোপামিন হলো ওই নিউরো ট্রান্সমিটার যেটার জন্য আমাদের আনন্দের অনুভূতি হয়। সো এটা অবশ্যই আছে। আর এটা আমাদের সামনে সবসময় গ্ল্যামারাস হিসেবে মানে গ্ল্যামারাস হিসেবে উপস্থাপন করা হয়। মিউজিশিয়ানস গেট মানি, দে গেট উইমেন, দে গেট ড্রাগস। তো একটা মানুষ যার মধ্যে নৈতিকতার একটা শক্ত স্ট্যান্ডার্ড নাই, একটা মূল্যবোধ শক্ত স্ট্যান্ডার্ড যাকে পরিবার সমাজ দিচ্ছে না, সে এটা দেখে কি ভাববে না যেটা আমি চাই? টাকা পয়সা গাড়ি বাড়ি মেয়ে সব আছে, কেন চাইবো না? কাজ কিছু না, আমি জাস্ট গান বাজাবো, ইটস ফান। আপনি সকাল 12টা, সকাল না আসলে দুপুর 12টার সময় উঠবেন, লাইক ড্রাগ ইউজ করবেন, বাজাইতে যাবেন, বাজায় বাসায় আসবেন, আবার ড্রাগ ইউজ করবেন, গান শুনতেছেন, আড্ডা দিচ্ছেন, ঘুমাইতেছেন 4টা 5টার সময়, আবার উঠতেছেন, রিপিট। মানে এটা এটার একটা ই আছে, আকর্ষণ আছে। এবং অবশ্যই ওই ব্যাপারটাও আছে যে মানুষ যেটা বলে যে মিউজিশিয়ানসকে মডার্ন সময় এটা বেশি হয়, যে তাদেরকে স্পেশাল মনে করা হয়, রাইট? আই ইউস টু থিঙ্ক দ্যাট। এবং আমার সাথে যারা বাজাইতো, আমি যাদেরকে চিনতাম, সবার মধ্যে এটা ছিল যে হ্যাঁ আমরা স্পেশাল বিকজ আমরা মিউজিশিয়ান, আমরা এমন কিছু করতে পারি যেটা অন্যরা করতে পারে না। সো এই জিনিসটা থাকে যে ইউ আর সামওয়ান স্পেশাল। এবং এই ওভারঅল লাইফস্টাইলটা, এটা আমরা উৎসাহিত করি, আমাদের বাবা মারা উৎসাহিত করে, আমাদের সমাজ উৎসাহিত করে যে হ্যাঁ ও তো গান বাজনা করে, রাইট? সো বাচ্চারা গান কেন চাইবে না?
অন্য অনেক হালকা জিনিসপাতির সাথে এক করে দেখানো হয়, যেমন বন্ধু, বন্ধুদের সাথে থাকাটা ইটসেলফ খুব মজার একটা জিনিস, আড্ডা দেওয়া খুব মজার একটা জিনিস। তো এটার সাথে জুড়ে দেওয়া হলো গান, বন্ধু আড্ডা গান হারিয়ে যাওয়া। তো এগুলো দিয়ে ইয়াংস্টারদেরকে খুব অ্যালিউর করা হয়েছে, দেখো খুব সুন্দর একটা লাইফস্টাইল এটা, আসো আসো এদিকে আসো।
আচ্ছা তুমি একটা কথা বললা যে স্পেশাল, হ্যাঁ ওরা অনেক কিছু করতে পারে, ওরা ওদের যারা মিউজিশিয়ান তারা ফিল করে তারা অনেক কিছু করতে পারে যেটা অন্যরা করতে পারে না। এখন একটা কোশ্চেন চলে আসে, হ্যাঁ তারা তো অনেক কিছু করে আসলে, মনে করো এই যে মাদকাসক্তি বিরোধী কনসার্ট, না সরি মাদক বিরোধী কনসার্ট কিংবা এই ধরনের, হ্যাঁ এগুলো তো ভালো কাজ। আই মিন এটাকে আমরা কি আসলে অ্যাপ্রিসিয়েট করতে পারি না ইন দ্যাট সেন্স?
প্রথমত হলো যে এনিবডি যে কখনো মাদকাসক্তি বিরোধী কনসার্টে গেছে সে আসলে জানে ওখানে কি হয়। মানে মাদকাসক্তি বিরোধী কনসার্টে অনেক মাদক ইউজ হয়, রাইট? এটা বাস্তবতা। দ্বিতীয়ত হলো যে মিউজিশিয়ানদের যে লাইফস্টাইলটা, আমি হয়তো আমার মুখে একটা কথা তোমাকে বলতেছি, বাট আমি তোমাকে সম্পূর্ণ ভিন্ন একটা মেসেজ আমার মিউজিকের মধ্যে দিচ্ছি। এটা কিন্তু এটাই হচ্ছে বেসিক্যালি, আমি মুখে তো বলছি আমি মাদকাসক্তি বিরোধী কনসার্ট করছি, বাট যে বাজাতে হচ্ছে ফর এক্সাম্পল জেমস বা কি জানি নাম আজম খান, রাইট? এই টাইপের লোকগুলা তারা তো হাই, তারা যখন হচ্ছে তারা তো মানে অলরেডি তারা নেশাগ্রস্ত অবস্থাতে উঠতেছে মানে। তো এবং মিউজিকের মাধ্যমে সেগুলাই পোট্রে করতেছে। এবং আলটিমেটলি আসলে কি হয় এই বিষয়গুলা, ইটস নট অ্যাবাউট মাদকাসক্তদের হেল্প করা। যে কনসার্টে বাজায় এবং যে কনসার্টে যায় সে একটা সিম্পল রিজনে যায়, সেটা হলো নিজের আনন্দের জন্য। এটা আমি হয়তো অন্য কোনোভাবে এখন মাস্ক করব যে হ্যাঁ আমি খুব মহৎ কাজ করতেছি, আমি খুব মানে জনসেবা করতেছি, বাট আসলে বিষয়টা হলো আমার ব্যক্তিগত ইউটিলিটি, আমার ব্যক্তিগত আনন্দ। ফর এক্সাম্পল আমাদের দেশে যখন রানা প্লাজার মানে ঘটনাটা ঘটলো, সুবহানাল্লাহ, এটা এমন একটা বিষয় যে কেউ যদি আধা ঘন্টা এটা মনোযোগ দিয়ে দেখে মানে তার এক দুই দিন মানে নর্মাল লাইফে একটু কষ্ট হবে, মানে নর্মাল লাইফে মানে যেতে। বাট এই সময় এই যে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কার বা এরকম কিছু একটা, তারা এই সময় মানে লাইক মনে কোটি টাকা খরচ করে একটা অনুষ্ঠান করছে, অ্যাওয়ার্ড শো মতো, মিউজিক নাচ গান সবকিছু। ঘটনাটা ছিল বেসিক্যালি এটা যে ওদের আগে থেকে শিডিউল ছিল যে একটা নির্দিষ্ট ডেটে তাদের এই অনুষ্ঠানটা হবে, বাট তার দুই তিন দিন আগে সম্ভবত রানা প্লাজার ঘটনা ঘটছে। এবং রানা প্লাজার ঘটনা যখন ঘটছে পুরো দেশ তখন আসলে ট্রমাটাইজ। বাট এরা এই সময় বললো যে আমরা এটা করব, তো তখন মানুষ অনেক ব্যাকল্যাশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে, মানুষজন লেখালেখি করছে যে এটা আসলে কেমন কথা, যে মানুষজন লিটারেলি ধ্বংসস্তূপের নিচে মারা গেছে, কেউ এখন বেঁচে আছে মরার জন্য অপেক্ষা করতেছে, এরকম একটা অবস্থা, এই অবস্থায় এটা হাউ ইজ দিস পসিবল হিউম্যানলি, যে তোমরা একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে নাচ গান করবা, অ্যাওয়ার্ড শো দিবা, নিজেরা নিজেদের পিঠ চাপড়াবা, মানে এগুলো কি? তখন তারা বলছে যে মানে সে খুব অশ্লীল একটা কথা বলছে, বলছে যে এটার জন্য কি, আচ্ছা আমি নট শিওর এটা এখানে বলা উচিত না, বলছে সে বলছে এটার জন্য কি আমাদের নর্মাল লাইফ বন্ধ হয়ে গেছে কিনা, আমরা কি বাথরুমে যাচ্ছি না, আমরা খাওয়া দাওয়া করতেছি না, তো বা অন্যান্য কাস্টমার।
এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে কিন্তু এটা নিয়ে আলাদা একটা ফিলোসফি আছে, যে দ্য শো মাস্ট গো অন, মানে যার যেটাই হয়ে যাক দ্য শো মাস্ট গো অন।
এটা হলো তাদের নিজেদেরকে গ্লোরিফাই করা হবে বেসিক্যালি, বললাম না মানে মিউজিশিয়ানস, মুভি স্টার্স, মডেলস, এরা সবার মধ্যে এই জিনিসটা থাকে, তারা নিজেদেরকে স্পেশাল কিছু মনে করে, বিকজ মানে এটা যদি সে মনে না করে তার আসলে কোনো ওয়ার্থ নাই, কারণ সে কিন্তু অন্য কিছু করতে পারে না, সে একটা মানে দায়িত্বশীল ফ্যামিলি চালায় না, সে একটা কাজ করে না, সে সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, রাইট? কিন্তু সে যদি এখন যদি বলে যে আমি যে কাজটা করছি এটা বেসিক্যালি ভাড়ের কাজ, রাইট, বাইজির কাজ, তখন
আরেকটা বিষয় আমার কাছে মনে হয় আর কি, কাইন্ড অফ এই কালচারটা, মিউজিকের কালচারটা মিনিংলেস, মিনিংলেস ইন দ্য সেন্স যে একটা গান আছে, মানে আই থিঙ্ক এভরি ওয়ান বাংলাদেশের ছেলে পেলে যারা রক ব্যান্ড শুনছে, ওই যে হেমো হারাজ ইয়ের গানটা
ওয়ারফেজ,
হ্যাঁ আমি গানটা লিরিক দিন চেক করতেছিলাম আর কি, আই থিঙ্ক গানের লিরিকটা এরকম যে গানটা হচ্ছে শাসক বা সরকার পক্ষ যদি বলে এদেরকে কাইন্ড অফ একটা অ্যাপিল করতেছে যে তোমরা সাধারণ মানুষের লেভেলের নিচে আসো, গানটা লিরিকটা কিন্তু এরকম, তাই না? আমি চিন্তা করছিলাম যে আচ্ছা পৃথিবীতে এই ধরনের গান কিন্তু অনেক আছে, কিন্তু এই ধরনের গান আসলে কোনো ইনফ্লুয়েন্স তৈরি করে না মানুষের মধ্যে এন্ড অফ দ্য ডে, আই মিন এই গান শুনলে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতা ছেড়ে একেবারে মানুষের সাথে এক রাস্তায় নেমে হাঁটবে না, আই মিন বুঝতে পারছি কিনা যে এন্ড অফ দ্য ডে এটা কিন্তু কোনো ইনফ্লুয়েন্স তৈরি করে না, দে টেল সামথিং, কিন্তু এটা কোনো ইম্প্যাক্ট আসলে আমি দেখি না হার্টের মধ্যে আছে, আমি গান শুনে চেঞ্জ হয়ে গেছে লাইফ, মানে আমি এই ধরনের কর্মের সাথে ছিল কিনা,
ওরা বলতে চাচ্ছে যে ওরা সমাজকে পরিবর্তন করছে, পৃথিবীকে পরিবর্তন করতেছে শান্তির জন্য, ভালো কিছুর জন্য, এগুলো তারা বলে। এটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা এই আছে, মানে পাকিস্তানে একটা ব্যান্ড আছে খুব মানে ওটা মিউজিকের দিক দিয়ে ভালো ব্যান্ড, জুনুন, তো সেই ব্যান্ডের যে ভোকাল ছিল আলী
আজমাত,
তো সে বলছিল যে আমরা যখন মিউজিক করতেছিলাম আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে মানে আমরা কাউন্টার কালচার, আমরা সোসাইটিকে চেঞ্জ করতেছি, আমরা টেকিং সোসাইটি টু আ নিউ ডিরেকশন, একটা গুড ডিরেকশন এটা, বাট কিছুক্ষণ পরে আমরা বুঝলাম যে উই আর বিং প্লে, মানে এটা আসলে কিছু হচ্ছে না, এবং এটা আসলে বাস্তবতা। 1960s এর সময় যখন বেসিক্যালি রক মিউজিক এক্সপ্লোর করলো ওয়ার্ল্ডে, হিপি জেনারেশন অল দ্যাট রক অ্যান্ড রোলের সময়টা, ওই সময়ও তারা আসলে বলতো যে আমাদের এটা কাজ হলো যে শান্তি, ভালোবাসা, গিভ পিস এ চান্স, রাইট, এই ধরনের কথাবার্তা। কিন্তু এটা আসলে কি হয়েছে এখন পৃথিবীর কোন জায়গায়, এই যে জেনোসাইড হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এগুলো মিউজিক দিয়ে থামানো গেছে, পৃথিবীর কোন জায়গায় এই যে লাইক মানব পাচার হচ্ছে, রেপ হচ্ছে, গরিব মানুষের টাকা পয়সা মানুষ নেই যে লাইক যারা ক্ষমতায় আছে সেটা নিয়ে যাচ্ছে, এগুলো মিউজিক দিয়ে কখন থামছে, কোন যুদ্ধ মিউজিক দিয়ে থামানো গেছে, এবং এটা কি আসলে ডাজ ইট ইভেন মেক এনি সেন্স যে আমি গান
কয়েকদিন আগে শুনলাম যে রোহিঙ্গাদের পাশে গান নিয়ে আছেন কবির সুবোধ,
হ্যাঁ মানে এটাতে আসলে রোহিঙ্গাদের কি লাভটা হচ্ছে আসলে এখানে?
আসলে এটা মিডিয়াতে অনেক স্ট্রংলি দেখানো হয়, যেমন ছোটকালে কয়েকটা হিন্দি মুভি খেয়াল আছে আমার, যে লাস্টে মানে ক্লাইম্যাক্স সিন কিছু করা যাচ্ছে না, মানে ভিলেন সবাইকে বাইন্ধে রাখছে আর কি, তখন তখন নায়ক একটা গান গাইলো, তারপর সব সলভড, সো এই এই টাইপের ভাইব দেওয়া হয় আর কি, যে গান সব সমস্যার সমাধান।
এটা কি আসলে কোন সিনেমার কথা আছে?
অফ কোর্স একটা না, মাল্টিপল।
আমি দেখছি যে মানে বাবা ছেলে, সরি বাবা বাচ্চা এবং মা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা গান গিয়ে একজন একজনকে খুঁজে পেয়েছে,
আইনজালুদের যুদ্ধে কাতারদেরকে লাস্ট ডিফেন্স করছে এবং অ্যাকচুয়ালি ওনার পর থেকে তো মুসলিমরা ঘুরে দাঁড়িয়েছিল, ওনাকে একটা মুভি আছে গানে ওই মাহবুব ভাই বলে তো মনে করছে, মানে যেটা হয় এই ধরনের লেজেন্ডারি ফিগার যেগুলো আছে, সে সুলতান মাহমুদ বিন সুলতান কুতুজ, ওনার নাম কি বললাম, সরি
সাইফুদ্দিন,
সাইফুদ্দিন কত সরি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে টার্কিশ সুলাইমান খলিফা, হ্যাঁ, সুলতান সুলেমান, এই ফিগার গুলাকে কিন্তু ওই যে প্রেম টেম দিয়ে অনেক ইয়ে করে দেখায়। আমরা ফার্স্ট পর্বে আলোচনা করছিলাম এই যে সাইফুদ্দিন কুতুস, ওনার কিনা একটা মুভি দেখছিলাম বহুত আগে, এটা ওনার নাকি ছোটবেলায় একটা প্রেমিকা ছিল, নাউজুবিল্লাহ, ওই সেম ইরা মিশর আর শাম, মানে মিশরে গান গাচ্ছে, শাম থেকে বোধহয় চলে আসছে গার্লফ্রেন্ড, এই ধরনের। আচ্ছা আমি ডিফারেন্ট টপিক একটু মাহবুব ভাইকে জিজ্ঞেস করি এবার, মাহবুব ভাই যেহেতু এর ব্যাপারটা বলতেছিলেন, যে একটা কথা এখন আমরা অনেকে শুনি, যে অনেকে বলে বিভিন্ন ডকুমেন্টারি তো দেখায় যে স্যাটান ওয়ার্শিপিং, যেটা শয়তানের পূজার সাথে মিউজিকের খুব ক্লোজ একটা রিলেশন আছে, এই ব্যাপারটা আপনি বলতে পারবেন আসলে লিরিক ট্রিক নিয়ে যেহেতু আপনার আইডিয়া আছে?
না, আমার মনে হয় আসিফের চেয়ে ভালো বলতে পারবে, সিন্স রক ব্যান্ড বা এই টাইপের মধ্যে ছিল।
কারণ যে ম্যাডোনার কথা আসে, আয়রন ম্যাডনের কথা আসে, এই যে এরা আসলে মানে এরা নাকি স্যাটান ওয়ার্শিপার, বা এদের লিরিকের মধ্যে কথাগুলো থাকে, আসলে কথাটা কতটুকু ঠিক, বা আসলে এটা
এগুলি যেগুলি আসে ইন্টারনেটে রিউমার বা ইয়ে আসে, যে এই ম্যাডোনা ইয়েতে ইসরায়েলে গিয়ে ওদের একটা সিক্রেট গ্রুপ আছে কাব্বালা, ওই ওই গ্রুপের সদস্য বা শয়তান শয়তানে পূজা করে। মানে সিমিলারলি যে আরো ইউএস এর কিছু মেয়ে গায়িকা আছে ক্রিস্টিনা অ্যাগুলেরা, বা এরা সবাই নাকি নিজেদের ফেম ধরে রাখার জন্য বা কনসিস্টেন্ট রাখার জন্য এই ব্ল্যাক ম্যাজিক করে, শয়তানের পূজা করে, এসব এসব প্রচলিত আছে। কিন্তু বাট এগুলি মনে হয় একটা কি বলে দলিল দলিলের মতো কথাবার্তা না। আসলে
এখানে আসলে অনেক সার্কামস্টান্সিয়াল এভিডেন্স আছে, কংক্রিট এভিডেন্স কিছু কম, বাট এটা আসলে সত্য কথা। মানে এক একটা সেন্সে সত্য হলো, কিছু মিউজিশিয়ান আছে যারা ওভারটলি এটা বলে যে আমাদের আমরা লাইক আমরা সেটন ওয়ার্শিপ করি বা আমরা ব্ল্যাক ম্যাজিক ওয়ার্শিপ করি, অনেক বিশেষ করে মেটাল ব্যান্ডের মধ্যে এটা খুব বেশি ওপেনলি তারা বলে, দ্য টাইপ অফ মিউজিক আই ইউজ টু প্লে, এখানে তারা ওপেনলি এটা বলে এবং তাদের গানের লিরিকে, তাদের স্টেজ শোতে, তাদের ভিডিওতে তারা ওপেনলি বলে। খুব ফেমাস কিছু রক ব্যান্ডস আছে যেমন লেড জেপলিন, ব্ল্যাক সাবাথ, আয়রন মেডেন অতটা না, বাট এরকম আরো অনেক ব্যান্ড আছে, মার্সিফুল ফেট, এরকম অনেক ব্যান্ড আছে যারা ওপেনলি দুজন মানুষের কথা বলে যারা তাদেরকে খুব ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করছে। এর মধ্যে একজন হলো অ্যালিস্টার ক্রাউলি এবং অন্যজন হলো অ্যান্টন ল্যাভি, এবং এই দুজন হলো মডার্ন সেটানিজমের দুইজন মানে মাথা, অ্যালিস্টার ক্রাউলি এবং অ্যান্টন ল্যাভি। হ্যাঁ, এবং তারা নতুন ভাবে বেসিক্যালি এটা প্রমোট করছে, এবং সেভেন্টিস এবং সিক্সটিস এর রক মিউজিক মিউজিকের যে কালচার এটা কমপ্লিটলি অ্যালিসা ক্রাউলির উপরে বেস, অ্যালিসা ক্রাউলির টিচিং এর উপরে বেস। যেমন ইভেন এখনো, যেমন আমরা একটা জিনিস এখন শুনি যে ইয়েলো, রাইট, ইউ অনলি লিভ ওয়ান্স, তারপর আমরা শুনি যে জাস্ট ডু ইট, ডু ওয়াট ইউ ওয়ান্ট, লাভ ওয়াট ইউ ডু, রাইট, এগুলো এক্স্যাক্টলি অ্যালিসা ক্রাউলির কথা। সে বলছে যে এভাবে একটা মানুষ গড়ে পরিণত হয়, যে তুমি তোমার নিজের যেটা পছন্দ তুমি সেটাই করবা, এটাই মানব জীবনের উদ্দেশ্য। এবং অবভিয়াসলি এই জিনিসটা শয়তানের খুবই পছন্দের কথা। তো এরকম অনেক কিছুই আছে। এবং আরেকটা বিষয় হলো, একটা হলো ওভারটলি মানুষ যখন মানে ওপেনলি বলতেছে আমরা সেটিং বসে করি, হিপহপের মধ্যেও এটা আছে। আরেকটা হলো আরেকটু সাটল ব্যাপারটা, সেটা হলো ফর এক্সাম্পল সিক্সটিস বা সেভেন্টিস দিকে মিউজিক্যাল লিরিক হয়তো হয়তো বা এই নিয়ে পিস বা আই গেস অ্যালেগরিক্যাল অনেক কিছু নিয়ে, বাট আপনি যদি এখনের মিউজিকগুলো দেখেন ম্যাক্সিমাম কি নিয়ে আসলে কথা বলতেছে, ওই সেম জিনিস, ড্রাগ ইউজ, আমার টাকা পয়সা আছে, জিনা, গ্যাংস্টার্স, এই ধরনের জিনিসপত্রগুলো। তো ফ্রম অ্যান ইসলামিক পার্সপেক্টিভ এগুলো কিন্তু সব বেসিক্যালি কি শয়তানি, তাই না? তো এই জিনিসটা হচ্ছে,
আমি শুনেছিলাম এই সুইডেন না ফিনল্যান্ডের একটা ব্যান্ড আছে যারা কনসার্ট করার আগে ফার্স্টে ই করে একটা ছাগল জবাই দেয়, সবাই জবাই দিয়ে রক্তটা স্টেজে ফার্স্টে ই করে ছড়াই দেয়, তার উপর কনসার্ট করে, সেটা নিয়ে কিছু
এরকম এরকম আসলে আপনি অনেক ঘটনা আছে। ইনফ্যাক্ট অনেক বড় বড় কিছু মিউজিশিয়ানদের ব্যাপারে এরকম কিছু তারা নিজেরা স্বীকার করছে, আমি শুনলাম এখানে আসলে কত রেলেভেন্ট। ফর এক্সাম্পল বব ডিলান, রাইট, একটা মডার্ন রিদম অ্যান্ড ব্লুজ মিউজিক যিনি সবচেয়ে বড় যে মিউজিশিয়ান ছিল রবার্ট জনসন, তার ব্যাপারে একটা কথা প্রচলিত আছে, সে নিজে এটা বলছে, সে প্রথমে তেমন কিছু বাজাতে পারতো না, তারপর সে বের হয়ে গেছে, তারপর সে একটা জায়গায় গেছে, একটা ক্রস রোডস, রাইট, ওইখানে সে দেবিলের সাথে দেখা হয়েছে, তার নিজের বক্তব্য এটা, এবং দেবিল তাকে পাওয়ার দিছে মিউজিক বাজানোর, মানে খুব ভালো মিউজিশিয়ান হওয়ার। এবং যারা তাকে আগে চিনত তারা বলতেছিল যে সে যখন বাজাইতো আমরা শুনতে পারতাম না, তো বাজে ছিল, বাট সে ছয় মাস পর ফেরত আসছে এবং সে যা বাজাচ্ছে আমরা বিশ্বাস করতে পারছি না এটা সম্ভব। তো এইটা হলো যে ক্রস রোডস এর স্টোরিটা। তো বব দিলেন তাকে 60 মিনিটস একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এতদিন ধরে মিউজিক করতেছেন, অলমোস্ট সম্ভবত 60 বছর এখন, এটা এখনো কেন করতেছেন? তখন সে বলছে এটা হলো যে আমার চুক্তির অংশ, আপনারা একটা দেখতে পারেন ইউটিউবে আছে, সে লিটারালি বলছে আমার চুক্তির অংশ। তখন বলছে এটা কিসের কিসের চুক্তি, কার সাথে চুক্তি? তখন সে বলছে উইথ দ্য চিফ। তখন ধরে চিফ কে, মানে শুধু আস চিফ কে? তখন সে বলছে যে দ্য চিফ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উই ক্যানট সি।
আচ্ছা নামটা কি বললা একবার বলো তো?
বব ডিলান।
বব ডিলান, বব ডিলান।
আচ্ছা বব ডিলান তো মারা গেছে কিছুদিন আগে, সেই বব ডিলান।
আচ্ছা আমি এখন খবর রাখি না মারা গেছে কিনা জানি না, বাট
নোবেল প্রাইজ পাইছে বছর আগে, আই থিংক মারা গেছে। না না সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ তুমি ভুল, ঠিক বলছো, নোবেল প্রাইজ পাইছে। এবং নোবেল প্রাইজ পাওয়া নিয়ে অনেক অনেক ক্রিটিসিজম হয়েছিল, কারণ আই থিংক তার মানে আসলে কোশ্চেনটা আসলে এটা যে সাহিত্যে নোবেল পাইছে মানে নোবেলের সাথে শান্তির একটা সম্পর্ক আছে না, আই থিংক মানে মানুষের উপকারে আসবে ধরনের কোনো কিছু। তখন প্রশ্নটা আসছিল এটা যে একটা লিরিকের জন্য আসলে কি শান্তি আসছে মানুষের সোসাইটি। তুমি সেই কথাটা একটুকে বললা যে আসলে বব ডিলানের যে গানটা এটা নিয়ে ক্রিটিসিজম ছিল এটাই যে ও যে গান লিখছে, গান লিখে কি লাভ হয়েছে, এটা থেকে নোবেল দেওয়ার মতো কি উপকার করছে মানুষের?
রাইট, ওকে বলা হয়েছে যে আমেরিকান মানে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং পোয়েট্রির ক্ষেত্রে নতুন একটা দিগন্তের সূচনা করছে, এরকম কথা তো। যাই হোক, তো এই বব ডিলান নিজে বলতো যে সে এরকম ক্রস রোডে গেছিল, সে বল এবং সে এরকম আরেকটা ডকুমেন্টারিতে সেটা বলছে। এবং সে এবং এরকম মিউজিশিয়ানদের মধ্যে অনেক অনেক তারা বলে যে আমরা যখন বাদ যাই উই আর পজেস্ট, আমরা জানি না যে আমরা আসলে কি বাড়াচ্ছি, আমি শিওর না আমরা এটা কিভাবে হইল। জিমি হেনড্রিক্স, কার্লোস সান্তানা, কার্লোস সান্তানার একটা খুব মানে সে খুব অনেক বড় একটা গিটারিস্ট, তার একটা অ্যালবাম আছে সুপার ন্যাচারাল, যারা ইংলিশ গান শুনে বাংলাদেশে মোটামুটি তারা সবাই শোনার কথা, এবং একটা গান স্মুথ। তো ওই কার্লোস সান্তানা, রাইট, কার্লোস সান্তানা বল এই অ্যালবামটা করার সময় যে আমি মেডিটেট করতাম অ্যান্ড স্পিরিটস আমাকে বলতো যে তোমার জন্য আলাদা একটা মিশন আছে। অ্যান্ড এরকম অনেক অনেক ঘটনা আছে। সো একটা হলো যে এটা মানুষের ইচ্ছা যে সে আসলে বিশ্বাস করবে কি করবে না, যে এরা আসলেই সেটানিক কোনো এজেন্টটা নিয়ে কাজ করতেছে কিনা। তবে এটা বাস্তবতা যে তাদের অনেকেই নিজেরা স্বীকার করে যে হ্যাঁ আমরা অকাল্ট প্র্যাকটিসেস যেগুলো ব্ল্যাক ম্যাজিক, কাবালা, সেটানিজম, আমরা এগুলো বিশ্বাস করি। দুই নম্বর বিষয়টা হলো এটা কোয়াইট ক্লিয়ার এবং এটা প্রমাণিত যে তারা যে আইডিওলজিটা প্রমোট করে এটা টু দ্য মানে টি, এটা এই মডার্ন সেটানিজমের আইডিওলজির সাথে মিলে যায়। সো এবং তিন নম্বর পয়েন্টটা হলো ইসলামিক পার্সপেক্টিভ থেকে আমরা যখন দেখি তখন আমরা দেখি তারা যেগুলো প্রমোট করতেছে যে বিষয়গুলো এগুলো আসলে শয়তানি ছাড়া বলার কিছু নাই। আপনি যদি আপনারা আসলে কেউ পারবেন না, মানে একটা মানুষ যে প্র্যাকটিসিং তার পক্ষে আসলে সহ্য করাও সম্ভব না। আপনার যদি আগাম গত 5 বছরে বলিউড টপ চার্ট অথবা হলিউড টপ চার্ট, আই গেস সরি মানে ইংলিশ মিউজিকের বিলবোর্ড টপ চার্টস একদম মানে টপ গানগুলোর ভিডিও দেখার চেষ্টা করেন, আপনি বুঝতে পারবেন যে এটা আসলে জিনিসটা কি। এবং মাথায় রাখবেন যে এই বিষয়গুলো, এটার সবচেয়ে বড় কনজিউমার ক্লাস কোনটা? টিনেজার্স। সো একেবারে ইসলামিক পার্সপেক্টিভ থেকে এটা পিওরলি সেটানিক, ওই অর্থে যে এটা মানুষকে জাহান্নামের দিকে ডাকতেছে, হারামের দিকে ডাকতেছে, শিরকের দিকে ডাকতেছে। সো
আচ্ছা আমি লাস্ট আর দুইটা টপিক টাচ করে ইনশাল্লাহ আজকের পোস্ট শেষ করব। তুমি যেটা বলো লাস্টের কথাটা যে মানুষকে হারামের দিকে জাহান্নামের দিকে ডাকতেছে, তুমি তাদেরকে কি বলবা যারা বলে যে হ্যাঁ আমি শুনি কি হয়েছে, আমাকে তো এটা আসলে টাচ করে না, আই মিন আমি তো প্র্যাকটিস করি না, বা আমি আমি তো আসলে খারাপ কাজ করতেছি না, বা আমার কোনো ইনফ্লুয়েন্স না, আমার সাথে শুনে ভালো লাগতেছে, আমি তো এটার মধ্যে যাচ্ছি না?
আচ্ছা আমি তাকে মানে সহজ অ্যান্সারটা হলো আমি তাকে বলবো আপনি তাহলে যেহেতু এটা একটা বড় বিগ ডিল না, তো আপনি তাহলে 3 মাস বা 6 মাস নিজের না শুনে থাকেন, আপনি দেখেন যে আপনার নিজের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে কিনা। এটা হলো মানে সিম্পল অ্যান্সার, এবং আমার মতে ওই জিনিসটা সবচেয়ে বেস্ট যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মিউজিক এবং কোরআন অ্যাকচুয়ালি হার্টের মধ্যে একসাথে থাকে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেকটা কথা বলছেন, সেটা হলো যে মিউজিক নিফাক মনের মধ্যে বাড়ায় যেভাবে পানি একটা চারা গাছে গ্রো করে। এবং ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ বলছেন যে মিউজিক হলো কি অন্তরের মত, এবং এগুলো সত্য, আমি একেবারে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এগুলো আসলে সত্য কথা। একই সাথে আমি যদি কোন মিউজিক নিয়ে চিন্তা করি আর আমি যদি স্পিরিচুয়াল বলতে মানে ইসলামের কথা বলছি, আপনি আপনি যদি ওটা চেষ্টা করেন এটা আসলে কখনো এই দুটো একসাথে সহাবস্থান করতে পারে না।
বললাম যে এই ইনফ্লুয়েন্সটা এতই মানে সিভিয়ার যে মানুষ আসলে মৃত্যুর সময় কি চায় তার কালেমা বা এগুলি অ্যাটলিস্ট দোয়া পড়ে মরতে। একটা মনে হয় ঘটনা আমাদের কাছে সবাই পরিচিত যে আরবের কোন মানে একটা সিঙ্গার ছিল কুলসুম, একটা লোক খুব মিউজিক শুনতো, তার ডেথ বেডে সে এই কোরআন বা এগুলির দোয়ার বদলে বলছে যে ওই গান ছাড়তে। সো এই মানুষ মানুষ আমরা মানে শেষ পর্যন্ত কি চাই?
এটা কুলসুমের এক্সাম্পলটা দিয়েছেন আপনি, কুলসুম আসলে আপনি ওই যে আমি শুনতেছিলাম একদিন শেখ নাম কি কামাল আল মাকি, উনি বলতেছিল উনি একটা ডাক্তার ডাক্তার একটা ডাক্তার এক্সাম্পল দিচ্ছিল লাস্ট মুহূর্তে পেশেন্ট মারা যাচ্ছে এই ধরনের আর কি, 40টা কেস দেখছে, 40টার মধ্যে 36টা বা অ্যারাউন্ড 36 বা 32 কেস, প্রত্যেকে এই যে কালেমা পড়তে বলছে কালেমা পড়তে পারতেছে না বা কালেমা পড়তে চাচ্ছে না বা তার মিউজিক শুনতে যাচ্ছে, অনলি 4 to 8 পিপল তারা মনে হয় প্রপারলি কালেমা পড়ে মারা গেছে। সো উনি একটা কথা বলছিল খুব চমৎকার লাগছে আমার কাছে, যে তুমি তুমি কিভাবে শিওর হচ্ছো যে তুমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আসলে তুমি কালেমা পড়তে পারবা মৃত্যুর আগ মুহূর্তে? তুমি মনে করতেছো প্রত্যেকে, এটা একটা ডিসেপশন আমার, আই থিঙ্ক যে প্রত্যেকে মনে করে আমি তো সেফ, আসলে কেউ সেফ না। মিউজিকের যে ইনফ্লুয়েন্সটা এটা লাস্ট মোমেন্ট মানে আমি কিভাবে মারা যাবো আমি কিন্তু জানি না, প্রত্যেকে মনে করে এটা একটা সামহাও সবার সমস্যা হচ্ছে, আমি আমি বোধহয় বেঁচে গেছি আমাকে তো কোনো সমস্যা হবে না, আমার আমি তো বেঁচে যাব, আমি তো এগুলো থেকে দূরেই থাকবো, এই ধরনের একটা সাইকোলজি উনি বলছিল আগে, যে এটা সবচেয়ে বড় ডিসেপশন শয়তানের, যে তারা মানুষকে এভাবে বুঝায় যে তুমি আসলে সেফ, বাট এন্ড অফ দ্য ডে না তুমি সেফ না। আচ্ছা
আরেকটা ছোট যোগ করে, এই টাইপের লোক যারা বলে যে আসলে আমি তো খুব একটা ইনভলভ না মিউজিক শুনি আমার খুব একটা ই হয় না, সেটা মাঝে মাঝে আমি ব্ল্যাকমেল করার জন্য বলি যে আসলে মিউজিকের যারা লেজেন্ড মানে গুরু জিমি পেজ যেরকম, হ্যাঁ লেড জেপলিনের, তুমি কি চাও আসলে তুমি হাস্যর মানে হাসরের ময়দানে জিমি পেজের সাথে থাকবে বা মাইকেল জ্যাকসন অথবা ম্যাডোনার সাথে থাকবা? তখন কিন্তু আসলে ঠিকই বলবে যে আসলে ওদের সাথে থাকতে চাই না। স্যার মানে হলো মানুষ ফিতরাতগত ভাবে আসলে ঠিকই জানে যে এই জিনিসটা রং ইন ইট সেলফ রং, কিন্তু আসলে আমরা ইয়ের মধ্যে মানে নাম কি গ্রহণ করতে চাই না, ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে চাই না যে আসলে
এই বিষয়টা। কামাল আল মাক্কি ওই ওনার ওই লেকচারটাতে বলছিল যে মুসলিমরা ইন জেনারেল আসলে ভিতরে ভিতরে জানে যে বিষয়টা গান বিষয়টা মিউজিক বিষয়টা আসলে হারাম, সবাই ভিতরে ভিতরে জিনিসটা জানে।
এখনো কিছুটা মনে আসলে এক্সকিউজ দেখাইতে হবে কারণকে। হ্যাঁ আসিফ,
একটা পয়েন্ট কি মানে বেসিক্যালি কেউ যখন বলে যে মিউজিক আমার উপর খুব বেশি প্রভাব ফেলতেছে না বা এরকম কিছু, তাহলে একটা সহজ একটা বিষয় কি, আচ্ছা ঠিক আছে যদি ইভেন আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে মিউজিকের ব্যাপারে একটা ইখতিলাফ আছে হারাম বা হালাল হওয়া নিয়ে, এটা তো সবাই স্বীকার করবে যে এটা স্ট্রঙ্গার ওপিনিয়ন, ভ্যাস্ট মেজরিটি অফ ওলামা এবং সালাফরা এটাই বলছেন যে এটা হারাম, রাইট? তো নিশ্চয়ই এটাই উত্তম, তাও সেটা মানে জাস্ট ম্যাথমেটিক্যালি এটা প্রুভেন যে এটাই উত্তম। তো আপনি যদি এটা দ্বারা খুব বেশি প্রভাবিত না হন, এটা যদি আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না হয়, তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা উত্তম সেটা কেন করতেছেন না, রাইট? সংশয়পূর্ণ জিনিস থেকে বেঁচে থাকেন, আপনি উত্তম জিনিসটা করেন, সমস্যা কি? সে যেটা করতে পারতেছে না, সে যেটা করতে পারতেছে না, এটাই প্রমাণ যে মিউজিক তার উপর একটা বড় হোল্ড আছে। এখানে সবচেয়ে বড় প্রমাণ তার আসলে একটা বড় হোল্ড তার উপরে মিউজিকের।
আচ্ছা আচ্ছা, লাস্ট একটা ইস্যু টাচ করে মনে আজকে আমরা শেষ করতে পারি, সেটা হচ্ছে আমরা যারা প্র্যাকটিস করা শুরু করছি ইসলাম একটা পর্যায়ে আসার পর, তখন মিউজিকটা তো ছেড়ে দিতে হয়। হ্যাঁ, এখন ছেড়ে দেওয়ার পর কাইন্ড অফ একটা একটা কি বলবো এটাকে, একটা শূন্যতা কাজ করে। হ্যাঁ, যে আসলে কি জানি এটা নাই, এখন এইটা আসলে কিভাবে ডিল করা উচিত? আই মিন সাম সর্ট অফ এন্টারটেইনমেন্ট ছিল এটা একটা লাইফের একটা পার্টে, ওটা এখন যদি চলে যায় তখন আসলে আমাদের কিভাবে এই জায়গাটা, এই যে ভ্যাকুয়াম, যদি ভ্যাকুয়ামটা কিভাবে আসলে ফুলফিল করা যায়?
আচ্ছা,
এটা আমি তোমার তুমি এটা নাসি হিসেবে দিতে পারো ভাই বোনদেরকে যারা অ্যাকচুয়ালি কাইন্ড অফ স্ট্রাগল করতেছে বিষয়টা নিয়ে আর কি।
আচ্ছা, এটা বেসিক্যালি প্রত্যেকটা পার্সনের জন্য প্রসেসটা হয়তো ডিফারেন্ট হবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো যে এটা একটা স্ট্রাগল, রাইট? মানে একটা স্ট্রাগল, এবং এই স্ট্রাগলে আমাদের একটা প্রতিপক্ষ আছে, দুটা প্রতিপক্ষ আসলে আছে, একটা হলো আমাদের নাফস আর দুই নাম্বার হলো ইবলিস, এবং ইবলিস ইজ ভেরি স্মার্ট এবং তার এক্সপিরিয়েন্স অনেক বেশি, আমাদের সবার কালেকটিভ এক্সপিরিয়েন্সের চেয়ে তার এক্সপিরিয়েন্স বেশি, এবং সে জানে আমাদের দুর্বলতাগুলো কী কী। এবং ইবলিসের একটা মানে টেকনিক হলো সে কখনো ডিরেক্টলি জিনিসটা অ্যাপ্রোচ করেন, সে আস্তে আস্তে জিনিসটা নিয়ে আগায়। তো এই কারণে প্রত্যেক পার্সনের জন্য ব্যাপারটা ডিফারেন্টলি কাজ করে। সো একটা মানুষ যদি হঠাৎ করে মিউজিক শোনা বন্ধ করে দিল, সে হয়তো বা ইসলামিক নাসিদ শুনতে পারে, যেটা যেখানে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে না। বাট এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা কি আমাকে, মানে আমি কি এটা এসকেলেট করবো কিনা। লাইক আমি প্রথমে নাসিদ শুনলাম, তারপর আরো শুনলাম, তারপর একটু ইনস্ট্রুমেন্ট ওনার নাসিদ শুনলাম, তারপর আস্তে আস্তে গানে চলে গেলাম, এটা হবে কিনা। কারণ এটা একটা রিয়েল পসিবিলিটি, এটা হয়, আমি নিজে দেখছি এটা হয়, খুব বেশি হয় অ্যাকচুয়ালি। তো এই কারণে প্রত্যেক মানুষের আসলে একটু বসে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন এটা ইজি করে দেন, এবং আল্লাহ এটা ইজি করে দেন আলহামদুলিল্লাহ। এর চাইতে অনেক কঠিন অ্যাডিকশন, মানে যেগুলো ফিজিক্যাল এবং মেন্টালি অনেক বেশি পাওয়ারফুল অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইজি করে দেন। আর মিউজিক এতটা পাওয়ারফুল না, বাট স্টিল এটা পাওয়ারফুল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, নিজের চেষ্টা করতে হবে, এবং নিজের দুর্বলতা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। ফর এক্সাম্পল, একটা মানুষের জন্য হয়তোবা সে নাসিদ শোনা তার জন্য ওই জায়গাতেই থাকবে, হ্যাঁ সে দিনে একটা নাসিদ শুনে হয়তোবা কথার কথা, এবং সে এটা বেশি করে না। কিন্তু আরেকটা মানুষের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা আস্তে 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 বাড়তে থাকবে। তো এই জন্য নিজেকে চেক করতে হবে, এবং ইন জেনারেল আমাদের এটা মাথায় রাখতে হবে যে আসলে আমরা মিউজিক না শোনা বা জিনা না করা বা অন্য যে কোনো কিছু, এটা আসলে আমরা কেন করছি, এটা আমরা করছি আল্লাহ আজাওয়াজের জন্য, আর এটা আমরা করছি আখিরাতের জন্য, সবার করতে হবে। এটাই বেসিক্যালি, এখানে কোনো ইজি ওয়ে নাই, বাট আন্তরিক ওয়ে আছে, এবং নিজেকে বেসিক্যালি কোরআনের সাথে একটা সম্পর্ক করতে হবে, কারণ আসলে কোরআন এবং মিউজিক একসাথে অন্তরে থাকবে না। তো অন্তরটা কোরআন দিয়ে যদি ফিল করার চেষ্টা করা যায় ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে বের হওয়া অনেক ইজি হবে।
আল্লাহর কাছে সাহায্য চাওয়াটাই সবচেয়ে বড় ফ্যাক্টর আর কি। আমি ওই শরীফ আবু হায়াত অপু ভাইয়ের একটা লেখা করছিলাম, যে ওনার কাছে 30 গিগাবাইট গান ছিল ওনার জাহিলি যুগে। তো পরে যখন বিষয়টা রিয়েলাইজ করলেন যে জিনিসগুলো হারাম, তো তিনি হাজে গিয়ে জাস্ট আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে মিউজিক ছেড়ে দেওয়ার তৌফিক দাও। তো পরে ওনাকে আর মিউজিক ছাড়া লাগে নাই, মিউজিকই আল্লাহর ইচ্ছায় ওনাকে ছেড়ে চলে গেছে।
আমার ক্ষেত্রে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, আর কেন জানি পরে নতুন হার্ড ডিস্ক কিনা আবার সমস্ত কারণ হয় নাই, ততদিন আমি বুঝতে পারছি হারাম, আর পুরো প্রসেসটা এইভাবে আল্লাহ সহজ করে দিছে। আসিফ যেটা বললো যে একজনের ক্ষেত্রে একভাবে জিনিসটা কাজ করে, বাট কনস্ট্যান্ট একটা এফোর্ট থাকা দরকার এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার আই থিংক এই ব্যাপারে। আসিফ,
এটা এক ধরনের তাসকিয়া কি? বেসিক্যালি এটা এক ধরনের তাসকিয়ার মতো, তাসকিয়াতুন নাফসের মতো ব্যাপারটা এক ধরনের। সো এটা তাসকিয়ার ব্যাপারগুলো আসলে মানে ওয়ান অফ না, মানে একদিন আমি করলাম এরকম না, এটা বদুর মতো, মানে আমাদের প্রত্যেকদিন নামাজের আগে বদু করতে হয়, রাইট? তো সিমিলারলি এটা বারবার করতে হবে, প্রত্যেকদিন চেক করতে হবে এটাকে। এবং মানে বনিয়া আদমের অন্তরসমূহ আল্লাহ সুবহানাহু দুই আঙ্গুলের মধ্যে, রাইট? তো আল্লাহ সুবহানাহু চাইলে আন্তরিক হতে পারে, যে জায়গাটা আসলে সমস্যা আমাদের সবার, যেটা সমস্যা সেটা হলো আমরা আসলে আন্তরিক কিনা, মানে আমি আসলেই চেষ্টা করতেছি কিনা। আমরা যদি একটু একটু চেষ্টা করি আল্লাহ সুবহানাহু অনেক সহজ করে দেন, কিন্তু ফার্স্ট স্টেপটা আমাদের নিতে হবে, অনেস্টলি নিতে হবে, কারণ আল্লাহ সুবহানাহুকে ট্রিক করার কোনো ওয়ে নেই। তো আমি অন্তরে একটা কিছু রাখলাম আর বাইরে কিছু একটা রাখলাম, এভাবে হবে। তো আমি যদি অনেস্টলি চেষ্টা করি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ সুবহানাহু অবশ্যই এটা ইজি করে দেবেন।
আসিফের ব্যাপারে একটা অভিযোগ আছে, আসিফ নাকি খুবই সিরিয়াস, আসিফ আজকে পাইছো যেহেতু সামনে জিজ্ঞেস করে ফেলো কোশ্চেনটা।
আপনার ব্যাপারে অভিযোগ আর কি, এই পপুলার মিথ যে আপনি নাকি খুব বদমেজাজি, রাগি, আক্রমণাত্মক মানুষ,
বলে যে ভাই আপনার লেখা পড়ে আমি ভাবছিলাম যে আপনি খুব রাসভারী মানুষ, আপনি তো আসলে এরকম না, আলহামদুলিল্লাহ, বাট রাসভারী কি আমি আসলে জানি না। আচ্ছা, আর সেকেন্ডটা হলো আমার ওয়াইফের টেস্টিমনি, সো এটা
মানে
দ্য বেস্ট অফ ইউ ইজ দ্য ওয়ান বেস্ট টু ইজ ফ্যামিলি, রাইট? সো তার ওনার বক্তব্য হলো যে আমি আসলে যতটুকু সিরিয়াস মনে হয় অতটুকু সিরিয়াস বা একটু বেশি, বাট আমি মারমুখী না, মানে মারমুখী বা এরকম কিছু না। আর আক্রমণাত্মক কিনা এটা আসলে আই গেস এটা তো আসলে মানে রিলেটিভ একটা ইস্যু, আপেক্ষিক এটা জানি না।
আচ্ছা, এটা আমরা সামনাসামনি বসলে, আমরা সামনাসামনি বসে একদিন আসিফ সাথে যখন ঝগড়া করলে দেখা যাবে যে আসিফ আসলে কিরকম আচরণ করে আমাদের সাথে,
ইখতিলাফ করতে হবে কিছুদিন।
আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্ব এখানেই শেষ, ইনশাল্লাহ আবার দেখা হবে। যাওয়ার আগে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অ্যাড্রেস দিয়ে যাচ্ছি। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.themuslimglass.com, ওয়েবসাইটটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে, কিছুদিন পর লাইভ হবে ইনশাল্লাহ। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/themuslimglass। আমাদের লিসেনার ভাই এবং বোন যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।